দানিয়েলের গ্রন্থ নম্বর 108 ভবিষ্যৎবাণীমূলক প্রতীকবাদের উন্মোচন প্রকাশিত বাক্যে সাতটি তুরির একটি বিস্তৃত বিশ্লেষণ। উইলিয়াম মিলার প্রকাশিত বাক্য পুস্তকে বর্ণিত সাতটি মণ্ডলী, সাতটি মোহর এবং সাতটি তুর্য সম্পর্কে মহান আলোক প্রাপ্তি লাভ করেছিলেন। তিনি সেই ভবিষ্যৎবাণীমূলক প্রতীকগুলোকে দুইটি বিধ্বংসী শক্তির কাঠামোর মধ্যে বসিয়েছিলেন, প্রথমটি পৌত্তলিকতা, তার পরেরটি পোপতন্ত্র। তিনি ওই প্রতীকগুলোর প্রতিটি ভবিষ্যৎবাণীমূলক বৈশিষ্ট্য দেখেননি, কিন্তু যা তিনি দেখেছিলেন তা প্রেরিতদের সময় থেকে পৃথিবীর শেষ পর্যন্ত ঈশ্বরের মণ্ডলীসমূহের অভ্যন্তরীণ ইতিহাস এবং বাহ্যিক ইতিহাসের ভিত্তিমূলক উপলব্ধি প্রতিষ্ঠা করেছিল। অভ্যন্তরীণ ইতিহাস মণ্ডলীসমূহের দ্বারা প্রতিকায়িত হয়েছিল, আর মণ্ডলীসমূহের বাহ্যিক ইতিহাস মোহরগুলোর দ্বারা প্রতিকায়িত হয়েছিল। তিনি দেখেছিলেন যে তুর্যসমূহ রোমের বিরুদ্ধে ঈশ্বরের বিচারকে প্রতিকায়িত করে, যা পৃথিবীর শেষকালে রোমের ওপর ঈশ্বরের বিচারের এক প্রতিরূপ ছিল। যদিও তিনি দেখেননি যে পৃথিবীর শেষে রোম একটি ত্রিবিধ ঐক্যের সমন্বয়ে গঠিত হবে।
উরিয়াহা স্মিথ রচিত ড্যানিয়েল অ্যান্ড রেভেলেশন শীর্ষক বইটিতে কিছু ভ্রান্ত ধারণা রয়েছে, তবে সিস্টার হোয়াইট এটিকে ঈশ্বরের সহায়ক হাত বলে অভিহিত করেছিলেন। তিনি উল্লেখ করেছিলেন যে এটি দ্য গ্রেট কন্ট্রোভার্সি, পেট্রিয়ার্কস অ্যান্ড প্রফেটস এবং দ্য ডিজায়ার অফ এজেসের সঙ্গে বিতরণ করা উচিত। তার জোরালো সমর্থন এই অর্থ প্রকাশ করত না যে বইটি তার নিজস্ব বইগুলোর সমান ঈশ্বর প্রেরিত স্তরে ছিল, বরং এই যে বইটিতে মহৎ শিক্ষা রয়েছে এবং এটি অনেক মূল্যবান আত্মাকে সত্যের জ্ঞানে নিয়ে আসার জন্য দায়ী ছিল।
বইটি মিলারীয় ভবিষ্যৎবাণীমূলক যুক্তি প্রয়োগ করে এবং এর সঙ্গে এমন ভবিষ্যৎবাণী সম্পর্কিত ধারণাসমূহ যুক্ত আছে যা বয়স অক্টোবর 1804 সালের আগে দেখা যায়নি। আমরা তিনটি হায়ের ত্রিবিধ প্রয়োগ উপস্থাপন করতে গিয়ে বইটির বিভিন্ন অংশের উল্লেখ করব।
মিলার বলেছিলেন যে সাতটি তুরি হল পৃথিবী, অর্থাৎ রোমান সাম্রাজ্যের ওপর পাঠানো সাতটি স্বতন্ত্র ও গুরুতর বিচারের ইতিহাস। প্রথম চারটি তুরি পৌত্তলিক রোমের ওপর আনা বিচারসমূহকে প্রতিনিধিত্ব করে, আর পঞ্চম ও ষষ্ঠ তুরি পোপতান্ত্রিক রোমের ওপর ঈশ্বরের বিচারসমূহকে প্রতিনিধিত্ব করে। কিন্তু মিলার স্বীকার করতেন না যে সপ্তম তুরি আধুনিক রোমের ওপর ঈশ্বরের বিচারকে প্রতিনিধিত্ব করে। প্রকাশিত বাক্যের সাতটি মোহর ও সাতটি তুরি সম্পর্কে উরিয়া স্মিথ লিখেছিলেন,
পুস্তকটি গ্রহণ করার পর মেষশাবক তৎক্ষণাৎ মোহরগুলো খুলতে শুরু করেন এবং প্রেরিতের দৃষ্টি প্রতিটি মোহরের অধীনে সংঘটিত দৃশ্যগুলোর দিকে আকৃষ্ট করা হয়। সাত সংখ্যাটি শাস্ত্রে সম্পূর্ণতা ও পরিপূর্ণতার প্রতীক হিসেবে পূর্বেই উল্লেখিত হয়েছে। অতএব সাতটি মোহর একটি নির্দিষ্ট শ্রেণীর ঘটনাবলীর সমগ্রতাকে অন্তর্ভুক্ত করে, সম্ভবত কনস্ট্যান্টাইনের সময় পর্যন্ত, এবং সাতটি তুরি সেই সময় থেকে পরবর্তী আরেক ধারার ঘটনা বোঝায়। এমন ধারণা সঠিক হতে পারে না। তুরিগুলি এমন এক ধারার ঘটনাকে নির্দেশ করে যা মোহরগুলোর ঘটনাবলীর সঙ্গে সমসাময়িক কিন্তু প্রকৃতিতে সম্পূর্ণ ভিন্ন। তুরি যুদ্ধের প্রতীক, অতএব তুরিগুলি সুসমাচারের যুগে জাতিসমূহের মধ্যে সংঘটিত বৃহৎ রাজনৈতিক আলোড়নকে নির্দেশ করে। মোহরগুলো ধর্মীয় প্রকৃতির ঘটনাবলী নির্দেশ করে এবং খ্রিস্টীয় যুগের সূচনা থেকে খ্রিস্টের আগমন পর্যন্ত গির্জার ইতিহাস ধারণ করে। উরিয়া স্মিথ, দানিয়েল ও প্রকাশিত বাক্য 630।
তুরি যুদ্ধ ও রাজনৈতিক গোলযোগের প্রতীক।
প্রকাশিত বাক্যের অষ্টম অধ্যায়ের দ্বিতীয় পদ সম্পর্কে স্মিথ বলেন,
পদ 2, আর আমি দেখলাম সাতজন স্বর্গদূত যারা ঈশ্বরের সামনে দাঁড়িয়েছিলেন এবং তাদেরকে দেওয়া হল সাতটি তুরি। এই পদটি একটি নতুন ও স্বতন্ত্র ঘটনা পরম্পরার সূচনা করে। মোহরসমূহে আমরা যাকে সুসমাচার যুগ বলা হয় সেই সময়কালে গির্জার ইতিহাস দেখেছি। এখন উপস্থাপিত সাতটি তুরিতে আমরা একই সময়কালে সংঘটিত হওয়ার কথা ছিল এমন প্রধান রাজনৈতিক ও যুদ্ধ সংক্রান্ত ঘটনাবলী পাই। উরিয়া স্মিথ, ড্যানিয়েল অ্যান্ড রেভেলেশন 476।
প্রকাশিত বাক্যের অষ্টম অধ্যায়ের প্রথম ছয় পদে সপ্তম মোহর খোলা হয় এবং সপ্তম মোহর খোলার প্রেক্ষাপটে সাতটি তুরিসহ সাতজন স্বর্গদূত তুরি বাজাতে প্রস্তুত হন।
আর যখন তিনি সপ্তম মোহরটি খুললেন তখন স্বর্গে প্রায় অর্ধঘণ্টা নীরবতা ছিল, আর আমি সেই সাত স্বর্গদূতকে দেখলাম যারা ঈশ্বরের সামনে দাঁড়িয়েছিলেন এবং তাদেরকে সাতটি তুরি দেওয়া হল। আর আরেক স্বর্গদূত এলেন এবং বেদীর কাছে দাঁড়ালেন, তার হাতে সোনার ধূপদান এবং তাকে অনেক ধূপ দেওয়া হল যেন তিনি তা সকল পবিত্রদের প্রার্থনার সঙ্গে সিংহাসনের সামনে যে সোনার বেদী আছে তার উপর নিবেদন করেন। আর ধূপের ধোঁয়া, যা পবিত্রদের প্রার্থনার সঙ্গে ছিল, স্বর্গদূতের হাত থেকে ঈশ্বরের সামনে উঠল। আর স্বর্গদূতটি ধূপদানটি নিলেন এবং বেদীর আগুন দিয়ে তা পূর্ণ করলেন এবং তা পৃথিবীতে নিক্ষেপ করলেন, এবং সেখানে কণ্ঠস্বর, বজ্রধ্বনি, বিদ্যুৎ চমক এবং ভূমিকম্প হল। আর যে সাত স্বর্গদূতের কাছে সাতটি তুরি ছিল, তারা বাজানোর জন্য নিজেদের প্রস্তুত করলেন। প্রকাশিত বাক্য ৮:২২।
পূর্ববর্তী প্রবন্ধগুলোতে আমরা একটি ভবিষ্যৎবাণীমূলক ব্যতিক্রম শনাক্ত করে আসছি, কিন্তু তার স্বতন্ত্র ভবিষ্যৎবাণীমূলক প্রপঞ্চটি আমরা এখনও সুনির্দিষ্টভাবে আলোচনা করিনি। সেই ব্যতিক্রমটি হল ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসে মাইলফলকের ধারাবাহিকতাকে প্রতিনিধিত্বকারী প্রতীকগুলো তাদের প্রতিনিধিত্বকৃত ইতিহাসের উপসংহারে এসে একত্রিত হয়। আমরা দেখিয়েছি যে ইজেকিয়েল অষ্টম অধ্যায়ের চারটি জঘন্যতার মাধ্যমে যে লাওদিকীয় অ্যাডভেন্টিজমের চার প্রজন্মকে উপস্থাপন করা হয়েছে, তারা নির্দিষ্ট মাইলফলক চিহ্নিত করে, কিন্তু প্রতিটি পরীক্ষা হিসেবে ১,৪৪,০০০ সিল মোহরের ইতিহাসে পুনরাবৃত্ত হয়। এই ব্যতিক্রমটি সাতটি তুরিতেও দেখা যায়, কারণ যদিও সেগুলো প্যাগান, পাপাল ও আধুনিক রোমের ওপর নির্দিষ্ট বিচারের প্রতিনিধিত্ব করে, তবু শীঘ্রে আগত রবিবারের আইনে আধুনিক রোমের বিরুদ্ধে কার্যকরী বিচার শুরু হলে সেগুলো আবার একত্রিত হয়।
সাতটি তুরি অতীতে কখন পূর্ণ হয়েছিল তার নির্দিষ্ট তারিখ রয়েছে, কিন্তু সিস্টার হোয়াইট শিগগির আসন্ন রবিবার আইনের ইতিহাসের প্রেক্ষিতে প্রকাশিত বাক্যের অষ্টম অধ্যায়ে সাতটি তুরিসহ সাতজন স্বর্গদূতকেও স্থান দেন।
আর যখন তিনি পঞ্চম মোহর খুললেন, আমি বেদীর নিচে দেখলাম তাদের আত্মাগুলিকে, যারা ঈশ্বরের বাক্যের জন্য এবং যে সাক্ষ্য তারা ধারণ করেছিল তার জন্য নিহত হয়েছিল, এবং তারা উচ্চ স্বরে চিৎকার করে বলল, কতদিন হে প্রভু, পবিত্র ও সত্য, তুমি পৃথিবীতে বাসকারী তাদের বিরুদ্ধে আমাদের রক্তের বিচার ও প্রতিশোধ করবে না? এবং তাদের প্রত্যেককে শ্বেত বসন দেওয়া হল, তাদের শুচি ও পবিত্র বলে ঘোষিত করা হয়েছিল, এবং তাদের বলা হল তারা যেন আরও অল্পকাল বিশ্রাম করে, যতক্ষণ না তাদের সহদাসরাও এবং তাদের ভাইয়েরা যারা তাদের মতোই নিহত হবে সেই কথা পূর্ণ হয়। প্রকাশিত বাক্য ৬:৯-১১। এখানে যেসব দৃশ্য জোহনের সামনে উপস্থাপিত হয়েছিল সেগুলি তখন বাস্তব ছিল না, বরং ভবিষ্যতের কোনো এক সময়ে যা ঘটবে তারই চিত্র ছিল।
প্রকাশিত বাক্য ৮:১০-১০-৪ উদ্ধৃত, ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস খণ্ড ২০ ১৯।
পূর্ববর্তী অনুচ্ছেদে সিস্টার হোয়াইট পঞ্চম সিলের সংলাপ ও পরিপূর্তিকে অষ্টম অধ্যায়ে সাতজন স্বর্গদূত তুর্য বাজাতে উদ্যত যে সময়কাল সেই সময়ে প্রয়োগ করেন, তবে তিনি একই উপস্থাপনাকে প্রকাশিত বাক্য অষ্টাদশ অধ্যায়ের দুই কণ্ঠস্বরের ইতিহাসের ক্ষেত্রেও স্থাপন করেন।
যখন পঞ্চম মোহর খোলা হল, দ্রষ্টা জোহন দর্শনে বেদীর নিচে সেই দলকে দেখলেন যারা ঈশ্বরের বাক্য ও যীশু খ্রিস্টের সাক্ষ্যের জন্য নিহত হয়েছিল। এরপর এলো প্রকাশিত বাক্যের অষ্টাদশ অধ্যায় বর্ণিত দৃশ্যাবলী, যখন যারা বিশ্বস্ত ও সত্যনিষ্ঠ তাদের বাবেল থেকে বেরিয়ে আসতে আহ্বান করা হয়। প্রকাশিত বাক্য ১৮:৭-৭ আহ্বান করা হয়। ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস খণ্ড ২ ছন্দর।
সাতটি তুর্য পৌতলিক, পোপীয় এবং আধুনিক রোমের ইতিহাসে ঈশ্বরের বিচারকে প্রতিকায়িত করে, কিন্তু এগুলো ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ইতিহাসে এবং শীঘ্রই আসন্ন রবিবারের আইনের দ্বিতীয় কণ্ঠস্বরেও প্রতিফলিত হয়। প্রকাশিত বাক্যের অষ্টম অধ্যায়ের প্রথম ছয়টি পদ নিয়ে আলোচনা করার পর উরাইয়া স্মিথ প্রথম চারটি তুর্যের ঐতিহাসিক পরিপূর্তিগুলো উপস্থাপন করতে শুরু করে।
সাত তুরির বিষয়টি এখানে পুনরায় আলোচনা করা হয়েছে এবং এটি এই অধ্যায়ের বাকি অংশ এবং ৯ অধ্যায়ের সম্পূর্ণ অংশ জুড়ে রয়েছে। সাতজন স্বর্গদূত তুরিধ্বনি করার জন্য নিজেদের প্রস্তুত করেন। তাদের তুরিধ্বনি দানিয়েল ২:৭ অধ্যায়ের ভাববাণীর পরিপূরক রূপে আসে। এর সূচনা হয় প্রাচীন রোমান সাম্রাজ্যের ১০টি ভাগে ভেঙে যাওয়ার ঘটনায়, যার বিবরণ আমরা প্রথম চারটি তুরিতে পাই। উরিয়া স্মিথ, দানিয়েল ও প্রকাশিত বাক্য ৭:৭।
স্মিথ চিহ্নিত করেন যে প্রথম চারটি তুরি ছিল পৌত্তলিক রোমের ওপর ঈশ্বরের বিচারসমূহ। তিনি সপ্তম পদটি উদ্ধৃত করেন, যা প্রথম তুরির ভাববাণীমূলক বৈশিষ্ট্যসমূহ চিহ্নিত করে এবং তারপর এর ঐতিহাসিক পূর্তিকে চিহ্নিত করেন।
অধঃপতনের পথে থাকা পশ্চিম রোমের ওপর নেমে আসা প্রথম তীব্র ও কঠোর শাস্তিমূলক আঘাত ছিল আলারিকের নেতৃত্বে গথদের সঙ্গে যুদ্ধ, যিনি পরবর্তী অনুপ্রবেশের পথ খুলে দিয়েছিলেন। রোমান সম্রাট থিওডোসিয়াসের মৃত্যু ঘটে 350 সালের জানুয়ারিতে, এবং শীতের শেষ হওয়ার আগেই আলারিকের নেতৃত্বাধীন গথরা সাম্রাজ্যের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিল। আলারিকের নেতৃত্বে প্রথম আক্রমণে থ্রেস, মেসিডোনিয়া, অ্যাটিকা ও পেলোপোনেস বিধ্বস্ত হয়েছিল, তবে সেই আক্রমণ রোম নগরীতে পৌঁছায়নি। কিন্তু তার দ্বিতীয় আক্রমণে গথ জাতির প্রধান আলপস ও আপেনাইন পর্বতমালা অতিক্রম করে চিরন্তন নগরীর প্রাচীরের সামনে এসে উপস্থিত হয়, যা শীঘ্রই বর্বরদের উন্মত্ততার শিকার হয়ে পড়ে। প্রথম তুরির ধ্বনির সময়কাল চতুর্থ শতাব্দীর শেষের দিকে এবং পরবর্তী সময়, এবং এটি গথদের দ্বারা রোমান সাম্রাজ্যের ওপর সংঘটিত এই বিধ্বংসী আক্রমণগুলির প্রতি ইঙ্গিত করে। উরিয়া স্মিথ, ড্যানিয়েল অ্যান্ড রেভেলেশন, 480
প্রথম তুরির দ্বারা প্রতিনিধিত্বকৃত মূর্তি পূজক রোমের ওপর ঈশ্বরের বিচারের প্রতীকেরূপে আলারিককে স্মিথ চিহ্নিত করেন। প্রতিটি তুরিরই এমন এক ঐতিহাসিক ব্যক্তিত্ব আছে যিনি সেই তুরিকে প্রতিনিধিত্ব করেন। আলারিক চতুর্থ শতাব্দীর শেষ ভাগে প্রথম তুরির আগমনকে প্রতিনিধিত্ব করেন। রবিবার পালন বাধ্যতামূলক করার কারণে এই তুরি রোমের ওপর নেমে এসেছিল এ কথা মিলার অনুধাবন করতে পারেননি, কারণ মিলার ছিলেন রবিবার পালনকারী। এই সত্যটিও স্মিথ এড়িয়ে গিয়েছিলেন, তবে তিনি স্বীকার করেছিলেন যে 521 খ্রিস্টাব্দে কনস্ট্যান্টাইন প্রথম বাধ্যতামূলক রবিবার আইন প্রবর্তন করেছিলেন। রবিবার পালন বাধ্যতামূলক করার প্রসঙ্গে ভবিষ্যৎবাণীমূলক সাধারণ নীতিটি সর্বদা একই থাকে, কারণ ঈশ্বর কখনও পরিবর্তন হন না, আর সেই নীতিটি হল জাতীয় ধর্মত্যাগের পর আসে জাতীয় ধ্বংস। আলারিক সেই জাতীয় ধ্বংসের সূচনাকে প্রতিনিধিত্ব করেন, যা শুরু হয়েছিল ঠিক সেই সময়ে যখন কনস্ট্যান্টাইন প্রথম রবিবার আইন প্রবর্তন করেছিলেন।
স্মিথ অষ্টম পদ উদ্ধৃত করে এগিয়ে যান, যা দ্বিতীয় তুরির পরিচয় দেয়, এবং তারপর তার টিকা চালিয়ে যান।
কনস্ট্যান্টাইনের পরে রোমান সাম্রাজ্য তিন ভাগে বিভক্ত হয়েছিল, এবং সেই কারণে মানুষের তৃতীয়াংশ ইত্যাদি কথাটি বারবার উল্লেখিত হয় শাস্তির চাবুকের অধীনে থাকা সাম্রাজ্যের সেই তৃতীয়াংশের ইঙ্গিতে। কনস্ট্যান্টাইনের মৃত্যুর সময় তার তিন পুত্র কনস্ট্যান্টিয়াস, কনস্ট্যান্টাইন দ্বিতীয় এবং কনস্ট্যান্স এর মধ্যে রোমান সাম্রাজ্যের এই বিভাজন করা হয়। কনস্ট্যান্টিয়াস পূর্বাংশ অধিকার করেন এবং সাম্রাজ্যের মহানগরী কনস্ট্যান্টিনোপলে নিজের বাসস্থান স্থির করেন। কনস্ট্যান্টাইন দ্বিতীয় ব্রিটেন, গল ও স্পেন অধিকার করেন। কনস্ট্যান্স ইলিরিকাম, আফ্রিকা ও ইতালি অধিকার করেন। দেখুন সাবাইনের ইক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি, তৃতীয় 1500। এই সুপরিচিত ঐতিহাসিক সত্য সম্পর্কে এলিয়ট, যাকে আলবার্ট বার্নস তার রেভারেন্ড ডুয়াল্ফ টু এর নোটে উদ্ধৃত করেছেন, বলেন, রোমান সাম্রাজ্য স্থায়ীভাবে পূর্ব ও পশ্চিম এই দুই ভাগে বিভক্ত হওয়ার আগে অন্তত দুবার সাম্রাজ্য ত্রিখণ্ডিত হয়েছিল। প্রথমটি খ্রিস্টাব্দ 1100 সালে, যখন তা কনস্ট্যান্টাইন, লিসিনিয়াস ও ম্যাক্সিমিনের মধ্যে বিভক্ত হয়। অন্যটি খ্রিস্টাব্দ 333 সালে, কনস্ট্যান্টাইনের মৃত্যুর পর কনস্ট্যান্স ও কনস্ট্যান্টিয়াসের মধ্যে। ইউরাইয়া স্মিথ, ড্যানিয়েল অ্যান্ড রেভেলেশন, 480।
রোমের তিন ভাগে বিভক্ত হওয়ার ঐতিহাসিক ঘটনাটি এবং স্মিথ যে ঐতিহাসিকদের উদ্ধৃত করেছেন, তারা যে রোমের দুই ভাগে বিভক্ত হওয়ার কথাও উল্লেখ করেছেন, সেগুলো রোমের এমন উপাদান যা আধুনিক রোমের ত্রিবিধ ঐক্যকে শনাক্ত করে। এই ত্রিবিধ ঐক্য আবার দুই ভাগে বিভক্ত এক কাঠামো গড়ে তোলে, যা চার্চ ও রাষ্ট্রের সংমিশ্রণকে প্রতিনিধিত্ব করে। স্মিথ আলোচনা অব্যাহত রাখলে তিনি তখন দ্বিতীয় তুরির সঙ্গে সম্পৃক্ত ঐতিহাসিক ব্যক্তিত্বকে শনাক্ত করে।
দ্বিতীয় তুর্যের ধ্বনির ব্যাখ্যামূলক ইতিহাসটি স্পষ্টতই আফ্রিকা এবং পরে ইতালিতে ভয়ঙ্কর জেনসেরিকের আক্রমণ ও জয়যাত্রার সাথে সম্পর্কিত। তার বিজয়সমূহের অধিকাংশই ছিল নৌযুদ্ধভিত্তিক, এবং তার জয়যাত্রা ছিল যেন অগ্নিশিখায় দগ্ধ এক মহান পর্বত সমুদ্রে নিক্ষিপ্ত হল। নৌবহরের সংঘর্ষ এবং উপকূলজুড়ে যুদ্ধের সর্বব্যাপী ধ্বংসযজ্ঞকে এর চেয়ে ভালো কিংবা ততটাই উপযুক্তভাবে আর কোনো চিত্র বোঝাতে পারে। এই তুর্যের ব্যাখ্যায় আমাদের এমন কিছু ঘটনার সন্ধান করতে হবে যেগুলো বাণিজ্য জগতে বিশেষ প্রভাব ফেলবে। ব্যবহৃত প্রতীকটি স্বাভাবিকভাবেই আমাদের আলোড়ন ও অস্থিরতা প্রত্যাশা করতে উদ্বুদ্ধ করে। একটি প্রচণ্ড সামুদ্রিক যুদ্ধ ছাড়া এই ভবিষ্যৎবাণী পূর্ণ হতে পারে না। যদি প্রথম চারটি তুর্যের ধ্বনি রোমান সাম্রাজ্যের পতনে সহায়ক চারটি উল্লেখযোগ্য ঘটনার সাথে সম্পর্কিত হয় এবং প্রথম তুর্য আলারিকের অধীনে গথদের তাণ্ডবের কথা নির্দেশ করে, তাহলে এক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবেই সেই পরবর্তী আক্রমণাত্মক অভিযানটির সন্ধান করি যা রোমান শক্তিকে কাঁপিয়ে দিয়েছিল এবং তার পতনে অবদান রেখেছিল। পরবর্তী মহান আক্রমণটি ছিল ভয়ঙ্কর জেনসেরিকের, ভ্যান্ডালদের নেতৃত্বে। তার কার্যকাল ছিল খ্রিস্টীয় হতীতীয় ভিল্লয়ট 88 ও 86 সালে। এই মহৎ ভ্যান্ডাল নেতা আফ্রিকাতেই তার সদর দপ্তর স্থাপন করেছিলেন। রোমের পতনে এই দুঃসাহসী জলদস্যু যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সে সম্পর্কে মিস্টার গিবন এই তাৎপর্যপূর্ণ ভাষায় বলেছেন, জেনসেরিক একটি নাম যা রোমান সাম্রাজ্যের ধ্বংসে আলারিক ও অ্যাটিলার নামের সঙ্গে সমান মর্যাদার দাবিদার হয়েছে। উরিয়াহা স্মিথ, ড্যানিয়েল অ্যান্ড রেভেলেশন, অরিশ শাকসুত এতিশ্বেত, অরিশ চরপান্ন।
স্মিথ ঐতিহাসিক গিবনকে উদ্ধৃত করতে গিয়ে, যিনি প্রথম তিনটি তুরির ঐতিহাসিক প্রতীক নির্দেশ করেছিলেন, জেনসেরিককে দ্বিতীয় তুরি হিসেবে চিহ্নিত করেন এবং বলেন যে জেনসেরিক আলারিক ও আতিলার সঙ্গে সমমর্যাদার যোগ্য ছিল। আলারিক প্রথম তুরি, জেনসেরিক দ্বিতীয় আর হুনদের আতিলা তৃতীয় তুরি, যার উল্লেখ রয়েছে দশম পদে। স্মিথ দেখান যে জেনসেরিক দ্বারা প্রতিনিধিত্বকৃত দ্বিতীয় তুরি 500 সালের ইতিহাস নির্দেশ করে। এরপর স্মিথ তৃতীয় তুরিকে চিহ্নিত করার দশম পদটি উদ্ধৃত করে তার বর্ণনা চালিয়ে যান।
এই অংশের ব্যাখ্যা ও প্রয়োগ করতে গিয়ে আমরা তৃতীয় সেই গুরুত্বপূর্ণ ঘটনার কাছে পৌঁছাই যা রোমান সাম্রাজ্যের পতনে পর্যবসিত হয়েছিল। আর এই তৃতীয় তুর্যধ্বনির ঐতিহাসিক পরিপূর্তি অন্বেষণে আমরা কয়েকটি উদ্ধৃতির জন্য ডক্টর অ্যালবার্ট বার্নসের নোটসের কাছে ঋণী থাকব। এই শাস্ত্রাংশ ব্যাখ্যা করতে গিয়ে এই ভাষ্যকারের কথায় এমন এক প্রধান বা যোদ্ধার কথা থাকা প্রয়োজন যাকে দাউদাউ করে জ্বলা উল্কার সঙ্গে তুলনা করা যায়, যার গতিপথ হবে অসামান্য দীপ্তিময়, যে হঠাৎ ঠিক জ্বলন্ত নক্ষত্রের মতো আবির্ভূত হবে এবং তারপর এমন এক নক্ষত্রের মতো লোপ পাবে যার দীপ্তি জলে নিভে গেছে। প্রকাশিত বাক্য 8-এর ওপর নোটস। এখানে ধরে নেওয়া হয়েছে যে এই তুরিটি রোমান শক্তির বিরুদ্ধে অ্যাটিলার ধ্বংসাত্মক যুদ্ধ ও প্রচণ্ড আগ্রাসনের প্রতি ইঙ্গিত করে, যা তিনি তার হুনদের অসংখ্য বাহিনীর নেতৃত্বে চালিয়ে গিয়েছিলেন, এবং নক্ষত্রটির নাম রাখা হল ওয়ারমুড, তিক্ত পরিণতি নির্দেশ করে। এই কথাগুলি, যা আমাদের সংস্করণের যতিচিহ্ন যেমন নির্দেশ করে, পূর্ববর্তী শ্লোকের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সংযুক্ত, এক মুহূর্তের জন্য আমাদের ফিরিয়ে নিয়ে যায় আতিলার চরিত্রের দিকে, সেই দুর্দশার দিকে যার তিনি ছিলেন কর্তা বা উপকরণ এবং তার নামেই যে সন্ত্রাস সঞ্চারিত হতো তার দিকে। সম্পূর্ণ উৎখাত ও বিলোপ, এমন পরিভাষা যা তিনি ডেকে এনেছিলেন এমন বিপর্যয়গুলিকে সবচেয়ে ভালোভাবে নির্দেশ করে। তিনি নিজেকে ঈশ্বরের বেত্র বলে অভিহিত করতেন। ইউরাইয়া স্মিথ, ড্যানিয়েল অ্যান্ড রেভেলেশন, 484-487।
তৃতীয় তুরির ইতিহাস, যা হুন নেতা আতিলা দ্বারা প্রতিকায়িত, 44 খ্রিস্টাব্দে শুরু হয়ে 3500 খ্রিস্টাব্দে তার মৃত্যুর সঙ্গে সমাপ্ত হয়। স্মিথ এরপর দ্বাদশ পদ উদ্ধৃত করেন, যেখানে চতুর্থ তুরি উপস্থাপিত হয়েছে এবং বর্বর রাজা ওদোয়াসারকে বর্ণনা করা হয়েছে। সেখানে পশ্চিম রোমের ত্রিবিধ প্রতিকায়ন সূর্য, চাঁদ ও নক্ষত্র দ্বারা উপস্থাপিত। তিনি এই তিনটি প্রতীককে এইভাবে ব্যাখ্যা করেন, সূর্য, চাঁদ এবং নক্ষত্র, কারণ এখানে এগুলি নিঃসন্দেহে প্রতীক হিসেবেই ব্যবহৃত, স্পষ্টতই রোমান শাসন ব্যবস্থার মহান জ্যোতিষ্কগুলিকে নির্দেশ করে, তার সম্রাট, সিনেটর এবং কনসালদের। বিশপ নিউটন মন্তব্য করেন যে পশ্চিম রোমের শেষ সম্রাট ছিলেন রোমুলাস, যাকে উপহাস করে অগাস্টুলাস অর্থাৎ ক্ষুদ্র অগাস্টাস বলা হতো। পশ্চিম রোম পতিত হয় 444 খ্রিস্টাব্দে, তবুও রোমান সূর্য নিভে গেলেও সিনেট ও কনসালদের অস্তিত্ব থাকা পর্যন্ত তার অধস্তন জ্যোতিষ্কগুলি মৃদু আলোয় জ্বলতে থাকে। কিন্তু বহু অভ্যন্তরীণ বিপর্যয় ও রাজনৈতিক ভাগ্যের পরিবর্তনের পর শেষ পর্যন্ত 65 হ্রিস্টাব্দে প্রাচীন শাসন ব্যবস্থার সমগ্র কাঠামো উৎখাত হয় এবং রোম নিজেই বিশ্বের সম্রাজ্ঞী থেকে অবনমিত হয়ে রাভেন্নার এক্সার্কের করদ একটি দরিদ্র ডিউকডমে পরিণত হয়। উরাইয়া স্মিথ, ড্যানিয়েল অ্যান্ড রেভেলেশন, 487। এখানে আমরা রোমকে তিন ভাগে বিভক্ত করার আরেকটি সাক্ষ্য পাই, যা আধুনিক রোমের তিন ভাগের ঐক্যের পূর্বাভাস দেয়। পূর্ব রোম ও সম্রাট কনস্ট্যান্টাইনের ক্ষেত্রে এই তিন ভাগে বিভাজন তার তিন পুত্রের মাধ্যমে প্রতিফলিত হয়েছিল, কিন্তু পশ্চিম রোমে তা ছিল তাদের শাসন ব্যবস্থার তিন ভাগের রূপ। এরপর স্মিথ চিহ্নিত করেন যে সূর্য, চাঁদ ও তারা একটি নির্দিষ্ট ক্রমের প্রতিনিধিত্ব করে, যে ক্রমে পশ্চিম রোমকে পতিত করা হয়েছিল। শেষ তিনটি তুর্যধ্বনির নিম্নোক্ত ভূমিকা দিয়ে তিনি তার বর্ণনা সমাপ্ত করেন।
এই বর্বরদের প্রথম অনুপ্রবেশে সাম্রাজ্যের উপর যেসব বিপর্যয় নেমে এসেছিল, সেগুলো যতই ভীতিকর হোক না কেন, পরবর্তী যে বিপর্যয় সমূহ আসতে চলেছিল তাদের তুলনায় সেগুলো ছিল তুলনামূলকভাবে সামান্য। সেগুলো ছিল কেবল বৃষ্টির প্রারম্ভিক কয়েক ফোঁটা, রোমীয় বিশ্বের উপর শীঘ্রই আছড়ে পড়তে থাকা প্রবল প্লাবনের পূর্বাভাস মাত্র। অবশিষ্ট তিনটি তুর্যধ্বনি পরবর্তী পঙ্ক্তিগুলোতে যেমন বর্ণিত হয়েছে, তেমনই বিপদের কালো মেঘে আচ্ছন্ন। পদ ১৩। আমি দেখলাম এবং শুনলাম এক স্বর্গদূতকে আকাশের মধ্যভাগ দিয়ে উড়ে যেতে, সে উচ্চস্বরে বলছে, হায় 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 পৃথিবীর অধিবাসীদের জন্য, কারণ তিন স্বর্গদূতের তুর্যধ্বনির বাকিগুলো এখনও ধ্বনিত হওয়া বাকি। এই স্বর্গদূত সাতজন তুরীবাদক স্বর্গদূতের ধারাবাহিকতার একজন নন, বরং তিনি কেবল ঘোষণা করেন যে অবশিষ্ট তিনটি তুরী হল বিপদের তুরী, কারণ তাদের ধ্বনিতে আরও ভয়াবহ ঘটনা ঘটবে। অতএব পরবর্তী অর্থাৎ পঞ্চম তুরীটি হচ্ছে প্রথম বিপদ, ষষ্ঠ তুরীটি হচ্ছে দ্বিতীয় বিপদ, আর সপ্তমটি, এই সাত তুরীর ধারাবাহিকতার শেষটি, হচ্ছে তৃতীয় বিপদ। উরিয়া স্মিথ, ড্যানিয়েল অ্যান্ড রেভেলেশন, 493।
আমরা পরবর্তী নিবন্ধে তিনটি তুরীর দুর্ভোগ নিয়ে চালিয়ে যাব।
সাম্রাজ্যিক রোমের পতনের বিপর্যয়গুলো একেবারে শেষ পর্যন্ত বর্ণিত হয়েছে, যতক্ষণ না রোমে সম্রাট, কনসাল বা সেনেট কেউই অবশিষ্ট ছিল না। রাভেন্নার এক্সার্টদের শাসনে রোম দ্বিতীয় সারিতে অবনমিত হয়েছিল। সূর্যের এক তৃতীয়াংশ আঘাতপ্রাপ্ত হল এবং চাঁদের এক তৃতীয়াংশ আর তারাগুলোর এক তৃতীয়াংশ। পশ্চিমের সম্রাটদের পতনের সঙ্গে সঙ্গে সিজারদের বংশ বিলুপ্ত হয়ে যায়নি। পতনের আগে রোম সাম্রাজ্যিক শক্তির কেবল একটি অংশেরই অধিকারী ছিল। কনস্টান্টিনোপল তার সঙ্গে বিশ্ব সাম্রাজ্য ভাগ করে নিয়েছিল, আর গথ কিংবা ভ্যান্ডাল কেউই সেই তখনও সাম্রাজ্যিক শহরের ওপর প্রভুত্ব বিস্তার করতে পারেনি, যে শহরের সম্রাট কনস্ট্যান্টাইনের দ্বারা সাম্রাজ্যের আসন প্রথম স্থানান্তরিত হওয়ার পর প্রায় রোমের সম্রাটকে নিজের মনোনীত প্রতিনিধি ও উপশাসক হিসেবে ধরে রাখতেন। আর কনস্টান্টিনোপোলের ভাগ্য রয়ে গেল পরবর্তী যুগগুলোর জন্য, এবং তা ঘোষিত হল অন্য তুর্যধ্বনিতে। সূর্য, চন্দ্র ও তারাদের ক্ষেত্রে এখনও পর্যন্ত কেবল এক তৃতীয়াংশই আঘাতপ্রাপ্ত হয়েছিল। চতুর্থ তুর্যের অন্তিম বাক্যগুলি পশ্চিম সাম্রাজ্যের ভবিষ্যৎ পুনঃস্থাপনের ইঙ্গিত দেয়। তার এক তৃতীয়াংশ সময় দিন আলোকিত হয়নি এবং রাতও তেমনি। নাগরিক কর্তৃত্বের বিচারে রোম রাভেন্নার অধীনস্থ হয়ে পড়ে এবং ইতালি পূর্ব সাম্রাজ্যের জয়কৃত এক প্রদেশে পরিণত হয়। তবে, যা অন্য ভবিষ্যৎবাণীগুলির সঙ্গে আরও যথাযথভাবে সম্পর্কিত, প্রতিমা উপাসনার রক্ষায় পোপ ও সম্রাটের ধর্মীয় ও জাগতিক ক্ষমতা প্রথমবারের মতো তীব্র সংঘাতে মুখোমুখি হয় এবং গির্জাগুলির ওপর সকল কর্তৃত্ব পোপকে অর্পণ করে। জাস্টিনিয়ান পাপীয় প্রাধান্য বিস্তারে সহায়তার হাত বাড়িয়ে দেন, যা পরবর্তীকালে রাজাদের অভিষিক্ত করার ক্ষমতাও নিজের করে নেয়। খ্রিস্টাব্দ 800 সালে পোপ চার্লেমেনকে রোমানদের সম্রাট উপাধি দেন, কিত। ওই উপাধি আবার ফ্রান্সের রাজা থেকে জার্মানির রাজার কাছে হস্তান্তরিত হয় এবং সম্রাট ফ্রান্সিস দ্বিতীয় 1806 সালের 6 আগস্ট এই কল্পিত উপাধিটিও চূড়ান্তভাবে ও চিরতরে ত্যাগ করেন। এ টি জোন্স, দ্য গ্রেট নেশনস অফ টুডে, 44।